আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন, কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, দূরে বা কাছে, দেশ বা প্রবাসে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে যে সূরাগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। এই সূরার বিষয়বস্তু, এই সূরার ফজিলত, এই সূরার আয়াত সংখ্যা, রুকু সংখ্যা এবং এই সূরার নামকরণের ইতিহাস এবং এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য শ্রবণ করে থাকি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো শ্রবণ করব। আর আজকে আমরা আরও দুইটি সূরার বিষয়ে জানব, দুইটি সূরার ব্যাপারে শ্রবণ করব, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি, আল্লাহ তাআলা দশটি রহমত আমরা পাব যদি দুরুদে পাক একবার পাঠ করি। তো আমাদের উচিত আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি। রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য আমাদেরও উচিত আমরা যেন দুরুদে পাক পাঠ করি। যত বেশি দুরুদে পাক পাঠ করব, তত বেশি রহমত আমাদের উপর অবতীর্ণ হবে, নাজিল হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলেই দর্শকবৃন্দ, দুরুদে পাক এমন একটি আমল যেই আমল করার দ্বারা বান্দার নেকি অর্জিত হয়, গুনাহ মাফ হয়, পদমর্যাদা বৃদ্ধি পায়, বান্দার অনেক পেরেশানি, অনেক সমস্যা দূর হয়ে যায়। বাস্তবে কি দুরুদে পাক এমন একটি আমল, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি তা তো শুনে নিয়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আমরা জানবো, যে সূরা নিয়ে আলোচনা করব, আর আলোচ্য সূরা কি তাও আমরা জানবো। আমরা আজকে যেই সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা ইউসুফ এবং সূরা রাদ। এই দুটি সূরা নিয়ে আলোচনা করব, সূরা ইউসুফ এবং সূরা রাদ। এই দুটি সূরা আলোচনা করা হবে। আলোচনা যাওয়ার পূর্বে আমরা আসুন কিছু ভালো নিয়ত করে নিই। আমরা যেরূপ নিয়ত করব আমরা রেজাল্টও ঠিক তেমন পাবো। তো আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানে যে সকল বিষয় শিক্ষা দেওয়া হবে, যে সকল বিষয় বর্ণনা করা হবে, উপস্থাপন করা হবে, তা মনোযোগ সহকারে শ্রবণ করব, ইলমে দিন শিখব, নিজে মনে রাখব, অপর নিকট পৌঁছে দিব। শিক্ষণীয় বিষয়গুলো আমরা যদি সম্ভব হয় কলমবন্দি করে রাখব, লিখে রাখব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে আমরা শুনব সূরা ইউসুফ সম্পর্কে। সূরা ইউসুফ কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা ইউসুফের আয়াত সংখ্যা কতটি এবং সূরা ইউসুফ নাম রাখার কারণ কি, এবং এর ব্যাপারে হাদিসে মুবারাকা শ্রবণ করবো এই সূরার ব্যাপারে, এবং এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব আজকের অনুষ্ঠানে। শুরুতে যাব সূরা ইউসুফ কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে মাদারিক গ্রন্থে রয়েছে সূরা ইউসুফ মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরা শানের নুজুলের ব্যাপারে এসেছে যে ইহুদিদের উলামা যারা ছিল, তারা আরবের সর্দার নেতা যারা ছিল তাদেরকে বলেছিল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো,
হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান তারা শাম দেশ থেকে মিশরে কিভাবে গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে যে বসতি স্থাপন করলো, তারা যে সেখানে থাকলো, আবাদ করলো, এর কারণ কি এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা কি ছিল, তো এই বিষয়ের পরিপ্রেক্ষিতেই এই সূরা অর্থাৎ সূরা ইউসুফ অবতীর্ণ হয়েছে। আমরা জানলাম কোথায় অবতীর্ণ হলো এবং এর শানে নুজুলও কিছুটা সংক্ষিপ্তভাবে শ্রবণ করে নিলাম। দর্শকবৃন্দ, শুনব এই সূরার মধ্যে অর্থাৎ সূরা ইউসুফের মধ্যে কয়টি রুকু এবং আয়াত রয়েছে। সূরা ইউসুফের মধ্যে 111টি আয়াত এবং 12টি রুকু রয়েছে। আর এই সূরার যে নামকরণ করা হয়েছে, সূরা ইউসুফের নাম ইউসুফ এই কারণে রাখা হয়েছে যে এই সূরার মধ্যে আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী নিয়ে এই সূরার মধ্যে আলোচনা এসেছে, বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আর এর সাথেই সম্পৃক্ততা রেখে, এর সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ। সূরা ইউসুফ সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একদিন ইহুদিদের ওলামাদের মধ্যে থেকে একজন আলিম, যে কিনা তাওরাত শরীফের কারিও ছিল, সে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হলো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের তেলাওয়াত করছিলেন। ওই আলিম সূরা ইউসুফের তেলাওয়াত শুনে আরজ করল, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই সূরা কে শিখিয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে এই সূরা শিখিয়েছেন। ওই সেই ইহুদি আলিম হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে খুব আশ্চর্যান্বিত হলেন এবং তার নিজের যে ইহুদিরা ছিল, ইহুদি গোত্র ছিল, তাদের কাছে গিয়ে বলতে লাগলো যে তোমরা কি জানো, খোদার কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাকে ওই সকল বিষয় তেলাওয়াত করেন যা আমাদের তাওরাতের মধ্যে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং সেখান থেকে একটি দল উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কথা বলল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তারা যে তাওরাত শরীফে পড়েছিল সেই সম্পর্কে তারা মিলিয়ে দেখল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তারা জেনে গেল এবং মোহরের নবুয়াতের জিয়ারত করল এবং তারা সূরা ইউসুফের তেলাওয়াত শুনল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআনে পাকের অর্থ বোঝা, এর অনুবাদ, এর যে তাফসির রয়েছে, ব্যাখ্যা রয়েছে, শানে নজুল রয়েছে, তা আমাদের জানার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে অর্থাৎ সূরা ইউসুফের মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা অশন আমরা কিছুটা শ্রবণ করে নিই। সূরা ইউসুফের মধ্যে মূল যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের দলিল হিসাবে হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়। এছাড়াও দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে সকল বিষয়ের আলোচনা হয়েছে তা হচ্ছে কোরআনে পাক উত্তম ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালামের যে ঘটনা, এই ঘটনার মধ্যে ইহুদিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের যে নিদর্শন এগুলো বর্ণনা করা হয়েছে। তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন সবাই পুরুষ ছিলেন, কোনো মহিলা নারী নবুয়াত পায়নি বা কোনো মহিলা নারীকে নবুয়াত দেওয়া হয়নি, যারাই নবী হয়েছেন সকলে পুরুষ ছিলেন, এই ব্যাপারে ইসরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে এই বিষয়ে বলা হয়েছে যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম এবং তাদের যেই গোত্র রয়েছে তার ঘটনার মধ্যে আকলমান যারা যারা বুদ্ধিমান তাদের জন্য শিক্ষা এবং নসিহত রয়েছে এ ব্যাপারে ওই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার শেষের দিকে কোরআনে পাকের গুণ বর্ণনা করা হয়েছে, গুণাবলী বর্ণনা করা হয়েছে, বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং এটি অর্থাৎ কোরআনে পাক পূর্ববর্তী আসমানি কিতাব যে রয়েছে তাদের সত্যায়নকারী এবং কোরআনে পাকের মধ্যে প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে আলোচনা রয়েছে এবং মুসলমানদের জন্য কোরআনে পাক হিদায়াত রহমত এটির আলোচনা এই সূরার মধ্যে অর্থাৎ সূরা ইউসুফের মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা সূরা ইউসুফ সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম, এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, পাশাপাশি এই সূরার শানের নুজুল কী তাও আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি, এই সূরার নামকরণের পটভূমি কী, কী কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ তা আমরা জানলাম এবং এর একটি ফজিলত শ্রবণ করলাম। আমরা যাব সূরা ইউসুফ এবং এর পূর্ববর্তী যে সূরা রয়েছে ওই সূরার মধ্যে কী সামঞ্জস্য মিল রয়েছে তা শ্রবণ করব। সূরা ইউসুফের পূর্ববর্তী যে সূরা তা হচ্ছে সূরা হুদ, আর সূরা ইউসুফ এবং সূরা হুদের মধ্যে মিল এই বিষয়ে যে সূরা হুদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরেশতাদের মাধ্যমে হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তারপরে হযরত ইয়াকুব আলাইহিসসালামের সুসংবাদ দেওয়া হয়েছিল এবং সূরা ইউসুফের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তাদের সন্তানদের জীবনী বর্ণনা করা হয়েছে। আরেক দিক দিয়ে মিল হল সূরা ইউসুফ সূরা হুদ এর পরে নাজিল হয়েছে, অর্থাৎ আগে সূরা হুদ নাজিল হয়েছে এরপর সূরা ইউসুফ নাজিল হয়েছে, আর কোরআনে পাকের মধ্যেও ঠিক ওই তারতিবই ধারাবাহিকতা রয়েছে যা আমরা পড়ছি, অর্থাৎ আগে আমরা সূরা হুদ তেলাওয়াত করি বা হুদ পাঠ করি এরপরে আমরা সূরা ইউসুফ এর তেলাওয়াত করি, এর আলোচনা রয়েছে। অর্থাৎ আমরা এই মিল পেলাম সূরা ইউসুফ এবং এর পূর্ববর্তী সূরা সূরা হুদের মধ্যে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শ্রবণ করব সূরা রদের, সূরা রদ এটি ব্যাপারেও শুনব যে এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এটি কোথায় নাজিল হয়েছে, সূরা রদ রদ নাম রাখার কারণ কী এবং এর বিষয়বস্তু কী তা জানব। আসুন শুরুর দিকে আমরা শ্রবণ করি সূরা রদের সাথে সূরা ইউসুফের কী মিল রয়েছে। সূরা রদ এর পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা ইউসুফ, আর সূরা ইউসুফের সাথে সূরা রদের সামঞ্জস্য বা মিল এই দিক দিয়ে যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ কুদরত এর দলিল এবং জমিন এবং আসমানের যেই নিদর্শনাবলী তা সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এবং সূরা রদ এর শুরুতে এ সকল নিশানি যেগুলো নিদর্শন রয়েছে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং আরেকটি মিল এদিক দিয়ে যে সূরা ইউসুফের শেষের যে আয়াত ওই আয়াতে মোবারকের মধ্যে কোরআনে পাকের গুণাবলী বর্ণনা করা হয়েছে এবং সূরা রদের প্রথম আয়াতে কোরআনে পাকের শান বর্ণনা করা হয়েছে, তো এদিক দিয়েও মিল রয়েছে সূরা রদ এবং সূরা ইউসুফ। আমরা শ্রবণ করলাম কী কী মিল রয়েছে, এখন আমরা শুনব যে সূরা রদের কিছু তথ্যাবলী আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সূরা রদ কোথায় অবতীর্ণ হয়েছে, এর নাম রাখার কারণ কী, বিষয়বস্তু কী, আর এর ফজিলত কী রয়েছে, আসুন শ্রবণ করি। শুরুতে উপস্থাপন করব, বলবো যে সূরা রদ এটি কোথায় অবতীর্ণ হয়েছে। সূরা রদ মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে তিনি বর্ণনা করেন এই দুটি আয়াত, ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু তুসিবুহুম একটি আয়াত এবং আরেকটি হচ্ছে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, এই দুটি আয়াত ব্যতীত এই সূরার সকল আয়াত মাক্কী অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং আরেকটি বর্ণনা পাওয়া যায় যে এই সূরা মাদানী। তাফসীর খাজিনের মধ্যে রয়েছে এই বিষয়টি, যে বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই সূরার মধ্যে কয়টি আয়াত কয়টি রুকু রয়েছে। এই সূরার মধ্যে 43টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে, 6টি রুকুতে বিভক্ত 43টি আয়াত নিয়ে। সূরা রদ, এই রদ নাম রাখার কারণ কি? রদ বলা হয় মেঘ থেকে সৃষ্ট যেই বজ্র, একে আরবিতে রদ বলা হয়। আমরা বলি বজ্রপাত বলে থাকি, তো এই বজ্রকে আরবিতে রদ বলা হয়। কতিপয় মুফাসসিরিনদের মতে এই যে মেঘ আমরা যে দেখতে পাই, মেঘের ব্যাপারে, মেঘ সৃষ্টির ব্যাপারে যে ফেরেশতা নিযুক্ত রয়েছে ওই ফেরেশতার নাম হলো রদ, আর তার নাম অনুসারেই এটা করা হয়েছে। তো এই হিসেবে দেখা যায় যে এই সূরার অর্থাৎ সূরা রদের 13 নম্বর আয়াতের মধ্যে রদ শব্দটি এসেছে। আর রদ তো এই শব্দকে কেন্দ্র করে এর সাথে মিল রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা রদ। তো আমরা দর্শকবৃন্দ জানতেও পারলাম যে রদ অর্থ কী, আর রদ এটি নামকরণের কারণ কী তা আমরা জানতে পারলাম। এখন আমরা দর্শকবৃন্দ শ্রবণ করব সূরা রদের ফজিলতের ব্যাপারে। দূরে মনসুরের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত জাবির বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ মৃত্যুর নিকটবর্তী হয়, মৃত্যুর যখন মৃত্যুসজ্জায় চলে যায়, তখন মুস্তাহাব হচ্ছে যে তার পাশে সূরা রদ পাঠ করা হয়। কেননা সূরা রদ হচ্ছে মৃত্যুবরণকারীদের জন্য সহজতার একটি মাধ্যম, এবং রূহ যখন কবজ করা হয় তখন এই সূরা যদি পাশে তেলাওয়াত করা হয় তখন রূহটা সহজে কবজ করা হয়। তো খুবই চমৎকার একটি ফজিলত আমরা শ্রবণ করলাম যে সূরা রদ পাঠ করলে কী অবস্থা, যখন কোনো মৃত্যুসজ্জায় কোনো ব্যক্তি থাকবে অন্তিম মুহূর্তে, তখন তার পাশে বসে আমরা সূরা রদ তেলাওয়াত করব। ইনশাআল্লাহ তাআলা তার সহজে মৃত্যু হবে এবং তার যে রূহটা কবজ হবে সেটাও ইনশাআল্লাহ তাআলা আসানির সাথে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা রদের তেলাওয়াত করা, অন্যান্য সূরা এবং কোরআনে পাকের সর্বদা তেলাওয়াত করার তৌফিক দান করুক। এখন আমরা এই সূরার বিষয়বস্তু শ্রবণ করব যে এই সূরার মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি এই সূরার মূল যে বিষয়গুলো এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, তার মধ্যে আল্লাহ তাআলা কুদরত এবং তার একত্ববাদ, ওয়াহদানিয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত এবং রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত করার ব্যাপারে, কিয়ামতের দিন আমলের প্রতিদান দেওয়া, এর যেই প্রমাণ রয়েছে তা এখানে সাব্যস্ত করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার শুরুর দিকে আসমান এবং জমিন, সূর্য, চাঁদ, রাত, দিন, পাহাড়, পর্বত, সমুদ্র, শস্যক্ষেত, বিভিন্ন স্বাদ, সুগন্ধি, বিভিন্ন রঙের ফুল, এর যে সৃষ্টি করা, জীবন, মৃত্যু, লাভ, উপকার, ক্ষতি, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার ইশারাতেই হয় এই বিষয়টা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা কুদরত এবং মৃত্যুর পর সৃষ্টিকে আবার পুনরায় জীবিত করা এবং তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া, এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি আরও যেই সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে মানুষের হেফাজতের জন্য ফেরেশতাদের মজুদ হওয়া, ফেরেশতাদের থাকা, এই খবর দেওয়া হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি হক এবং বাতিলের মধ্যে, এছাড়া এবং আল্লাহ তাআলার ইবাদত করা এবং যারা মূর্তি পূজা করে তাদের একটি পার্থক্যের মাধ্যমে পৃথক করা, তাদের মধ্যে পার্থক্য করা, হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি নামাজ আদায়কারী এবং ধৈর্য ধারণকারী সৌভাগ্যবান মুক্তাকি লোকদের মতো, এবং যারা ফিতনা সৃষ্টি করে তারা, এবং যারা ওয়াদা অর্থাৎ প্রতিশ্রুতির ভঙ্গ করে তাদের সাদৃশ্য গুনাহগার লোকদের মতো অন্ধ, এই তুলনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে মুত্তাকি লোকদের জন্য জান্নাতে আদনের সুসংবাদ দেওয়া হয়েছে, এবং যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের জন্য জাহান্নামের আজাবের ভীতির সংবাদ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এর সাথে সাথে দুনিয়ার মধ্যে যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের বর্ণনাও, পরিবর্তনের ব্যাপারেও আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। অর্থাৎ আমাদের যে পরিবর্তন হবে, বিভিন্ন বিষয়ে পরিবর্তন হয়, এই দুনিয়া পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলের বিষয়টিও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়া এই সূরার শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন, এবং এই বিষয়ে বলেছেন যে আহলে কিতাবের মধ্য থেকে যারা মুমিন হবে বা মুমিন যারা, তারাও নিজেদের কিতাবের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিশানি নিদর্শন পাবে, বিদ্যমান রয়েছে তাদের কিতাবের মধ্যে। তো এই বিষয়ে কোরআনে পাকে বর্ণনা রয়েছে। আজকের অনুষ্ঠানে দর্শকবৃন্দ, আমরা সূরা ইউসুফ এবং সূরা রাদ, এই দুইটি সূরা সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এর আলোচ্য বিষয়, এর ফজিলত, হাদিসে মুবারাকা, শানে নুজুল শুনলাম, কয়টি আয়াত রুকু রয়েছে, এর নামকরণের কারণ আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি মনে রাখার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, ইলমে দিন অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায় নেব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের নিকট আরও কিছু বিষয় উপস্থাপন করব, অন্যান্য সূরা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।